السلام عليكم ورحمة الله وبركاته. سيرة النبي ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্যায়ের যে সিরিজে আমরা আছি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক থেকে, জীবন থেকে, সিরাতে পাক থেকে আমরা কি কি শিক্ষা নেব সেই বিষয়ে। আজকে শিক্ষা নেওয়ার বিষয় হচ্ছে হেলমুহু। যখন উনি এমন একটা পরিবেশে থাকতেন যে কেউ ওনাকে বেশ কষ্ট দিচ্ছে, রাগ হয়ে যাওয়ার কথা, এবং কোনো কারণে উনি আসলে কষ্ট পেয়েছেন, রাগ হয়েও গেছেন, কিন্তু এই রাগটাকে তিনি অনেক সময় রাগ করেন নাই আর কোনো সময় রাগটাকে কন্ট্রোল করে ফেলেছেন। তা আমাদের এরকম হয়ে যায়, আমরা অনেক সময় রিয়াকশন দেখাই, কিন্তু ওনার থেকে শিখলে আমরা চেষ্টা করতে পারবো যে ঠিক আছে, রাগ আমাকে একজনে কষ্ট দিয়েছে, আমি রাগ করার সুযোগ নিতে পারি, কিন্তু আমি যদি রাগ না করে একটু সবর করি আমার জন্য অনেক বড় পুরস্কার আছে। এবং কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবর করেছেন সেটা দেখলে, জানলে আমাদের মধ্যে সেই প্র্যাকটিসটা আমরা নিয়ে আসতে পারব। তো এইগুলোই হলো মাকসুদ, যে আমরা এভাবে ওনার জীবন থেকে, জীবনের মোড়ে মোড়ে ওনা থেকে শিক্ষাগুলো নিয়ে, এগুলো তো সব আমাদের আমলনামা হবে। রাগ উঠছে আর যা খুশি বলে দিলাম, অ্যাকশন নিলাম, সব লেখা হয়ে যাবে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে আমলনামায়। আর আমি সবর করলাম, কটু কথা বলেছে, আমাকে বকাবকি করেছে, আমাকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে, যদি আমি সবর করে ফেলি আমি আল্লাহর কাছে আমার আমলনামাকে অনেক ভারী করতে পারবো নেকি দিয়ে। এই জন্য এগুলো শেখা আমাদের দরকার। তো আজকে বিষয় হচ্ছে হেলম, এবং তিনি কিভাবে ধৈর্য সবর করেছেন তার একটা এক্সাম্পল দিচ্ছেন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ব্যক্তিগত জীবনের ঘটনাবলীগুলো তো উনি বেশি বর্ণনা করেছেন, কাছ থেকে দেখেছেন, আর উনি এগুলো প্ল্যান করে করেছেন। কোনো কোনো ঘটনা ওনার সঙ্গে জড়িত আছে, এবং ওনার কাছে ওনার জন্য জিনিসটা বলা মনে হয় যেন ওনার জন্য মান নিচু হয়ে গেল, যে উনি একটু উল্টাপাল্টা করে ফেলেছেন, সেটাও তিনি বলেছেন। তিনি সংকোচ করেননি যে আমার জন্য শরমের কথা, আমার সঙ্গে ঘটনাটা ঘটছে, আমি এটা বলি তো মানুষ আমার ব্যাপারে কী ধারণা করবে, তিনি এগুলোর তো আক্কা করেন নাই। তিনি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর আমলগুলো আমাদেরকে, ওনার কাছ থেকে না শুনলে আমরা এগুলো কোনো জায়গায় পেতাম না। আল্লাহ তাআলা ওনাকে দারাজাত আলিয়া নসিব করে নিয়ে যান, রাদিয়াল্লাহু আনহা ওয়া আদখালাহা আল ফিরদাউসিল আলা, আল্লাহুম্মা আমিন। তো উনি বলেন যে একদিন ইহুদিদের এক দল বা কয়েকজন এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে কথা বলতে, বাড়ির বাইরে থেকেই তারা সালাম দিচ্ছে। এটা আপনারা তাফসিরে শুনেছিলেন, এখন আবার আমরা সিরাতে শুনি, যারা মিস করেছেন তাদের জন্যে, তো নতুন করে হবে যারা আগে শুনেছি আমাদের জন্য আবার একটি রিমাইন্ডার হলো। তারা বাইরে থেকে বলছে আসসালামু আলাইক, আসসালামু আলাইক অভিশাপ, তোমার প্রতি মউত নাজিল হোক। আর শব্দটা বলা কথা আসসালামু আলাইকুম, তারা বলল কি আসসালামু আলাইকুম, মাঝখানে লাভ নাই, সামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তোমার প্রতি মউত নাজিল হোক, তুমি হালাক হও। এখন কেউ যদি চ্যালেঞ্জ করে তুমি একথা বলছো কেন, কি বলছি, তুমি আসসালামু আলাইকুম বলছো, তখন সে কি বলবে, না 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 আমি তো আসসালামু আলাইকুম বলছি, অস্বীকার করবে না, অস্বীকার করবে। তো তারা এটা বলল আসসালামু আলাইকা। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঠিকই উনি বুঝতে পারছেন তারা সালাম দেয় নাই, তারা অভিশাপ দিয়েছে। তখন তিনি জবাব দিলেন ভিতরে থেকে যে আলাইকুম আসসালাম ওয়া লানাহ, তোমাদের প্রতি মউত আর আল্লাহ লানত নাজিল হোক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছেন মা আয়েশার জবাব, হয়তো মা আয়েশা এত জোরে বলে নাই যে ওরা শুনতে পেয়েছে, কিন্তু মহিলা মানুষ তো, কিন্তু ভিতরে ভিতরে মনের কষ্ট তিনি প্রকাশ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, তিনি বললেন ওনাকে মা আয়েশাকে রক্ষা করে, ইয়া আয়েশা ইন্নাল্লাহ রাফিকান ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি, আল্লাহ তাআলা অত্যন্ত সংবেদনশীল, তিনি খুব মাইল্ড মেজাজের, তিনি খুব কি বলা যায় শক্তভাবে কিছু মোকাবিলা করা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। সব কাজে তিনি নম্রতা, ভদ্রতা, নমনীয়তা এইগুলো পছন্দ করেন। তো তুমি এরকম বললা কেন? এটা তো খুব বেশি রিয়াকশন হয়ে গেল। কুলতু আমালাম তাসমা মা কালু, মা আশা বলেন, আমি বললাম আপনি শুনেন নাই তারা কি বলছে? কালা কুলতু ও আলাইকুম, আমি শুনছি তো, আর আমিও বলছি ও আলাইকুম, তোমাদের প্রতিও তাই, তোমাদের প্রতিও তাই। তো তোমরা যদি ভালো কিছু বলে থাকো সেটাও তোমাদের প্রতি আসুক, আর তোমরা মন্দ বলে থাকলে সেটাও তোমাদের উপরে আসুক, খালাস। আর বেশি দরকার নাই তো, আর বেশি দরকার নাই, আমরা এর বেশি যাবো না। এতরকম বলছি তারা ভালো বলে থাকলে সেটাও পাবে, মন্দ বলে থাকলে সেটাও পাবে। ওকে, তো এই উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে যে হাদিসটা বললেন যে তুমি ইন্নাল্লাহ ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি, মনে রেখো আয়েশা, আল্লাহ তাআলা প্রতিটি কাজের ব্যাপারেই নম্রতা, নমনীয়তা, ভদ্রতা, শালীনতা পছন্দ করেন। একজন তোমার সঙ্গে এরকম খারাপ ভাষা ব্যবহার করতেছে, তুমিও খারাপ ভাষা ব্যবহার করো, এটা কি আল্লাহ খুব ভালো মনে করেন নাকি? সে তো ঠকলো, সে তো অন্যায় করলো, তো তুমি ঠকবা কেন? তুমি আল্লাহর কাছে গুড বুকে থাকো। তো এভাবে করে যেন ওনাকে বুঝাই দিলেন। এরপরে আরেকটি ঘটনা ঘটে যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, একজন থেকে তার একটা ছোট উঁট হাওলাত করে নিয়ে আসছিলেন ওনার দরকার, যে এরকম একটা উঁট আমি তোমাকে দেবো, আমি একটু ঠেকে গেছি, হয়তো ওনার মেহমান টেমন আসবে, জবাই করবেন। না কাতুন সগীরা, মানে ছোট একটা উঁট তিনি তা থেকে নিলেন, যে আমাকে একটু জরুরি দরকার আর্জেন্টলি, কয়েকদিন পরে আমি তোমাকে আমার মাল আসলে এটা এরকম একটা দিয়ে দেব। এরকম আরব দাস এটা অ্যালাউড ছিল, মনে করো আমার এই ছোট ছাগল এটা আমার দরকার, এটা তুমি আমাকে দাও, এরকম একটা তোমাকে আমি দেব। তো তারা এইভাবে করতো, এটা একটা সিস্টেম ছিল, হালত বারাত নিয়ে এইভাবে চলতো। তো এখন তিনি বলছিলেন যে হয়তো এই কয়েকদিন পরে আমার মাল আসবে, এই সাত দিন পরে হোক, তিন দিন পরে হোক, দশ দিন পরে হোক, তুমি আসো, তোমাকে আমি এরকম একটা দেব। এখন ওই সময় মতো লোকটা আসছে, আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার মালটা তো আসে নাই, ওকে, বা হয়তো একটু দেরি হয়েছে, উনি গিয়ে পাঠাই দেন নাই, সে আসছে এখন নেওয়ার জন্যে। তো তখন বলে যে আপনি দিলেন না এখনও, সে একটু শক্ত আকারে বলতেছে, ফাগলাদ, যে আপনি খুব মানে গুরুত্ব দিলেন না, আপনি নিছেন আর দেওয়ার ব্যাপারে খবর নাই, এরকম মোটামুটি একটু রুড ভাষা ব্যবহার করেছে, রুড় ভাষা ব্যবহার করেছে। তো সেটা তখন সে এরকম নবীর শানে এইভাবে কথা বলতেছেন, সে বেদুইন মার্কা কেউ হবে, আর আশেপাশে আমাদের কাছে কেমন লাগছে? তো ওনারা বলতেছেন এ তোমরা এটা কী করতেছো, এই তুমি এভাবে কার সাথে কথা বলতেছো, তুমি চিন্তা করছো, একটু বকা দিচ্ছেন, তাকে থামাতে গিয়ে যাচ্ছেন, তারপরে মনে হয় ওনারা চড়াও হয়ে যাবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীদেরকে লক্ষ্য করে, দাউহু ফাইনালি সাহেবুল হাক্কে মাকালান, তাকে ছেড়ে দাও, সে তো আমাকে মাল দিয়েছে, আমি তো দেওয়ার কথা, তার তো রাইট আছে আমাকে, যেহেতু সে আমার কাছে হক পাবে, কাজেই হক যখন পায় নাই তারটা সময় মতো, স্বাভাবিকভাবে তার রাইট আছে, এখন আমাকে সে বলতে পারে, তো তোমরা এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। তবে ও তু হু সেন্নান মিন মিথলে সেন্নিহি, তো এরকম খুঁজে আমাদের যে মাল আসছে ওখান থেকে, তার এই বয়সের ছিল, দুই দাঁতওয়ালা, চার দাঁতওয়ালা, আমরা আগে বলতাম না যে এরকম ওইটার দাঁত অনুযায়ী একে একটা দিয়ে দাও, যাক বাচ্চাকে দিয়ে দাও, তার কথা বাড়ানোর দরকার নেই। তারা ওনারা খুঁজতে গেলেন যেখানে ছাগল ওনারা আসছিল, বাইতুল মালে খুঁজে দেখলেন যে ওই সাইজের ছাগল নাই, আছে বড় বড়, তার থেকে তিনি যেটা নিয়েছিলেন ওই সাইজের নাই। ওনারা বললেন তখন, ইল্লা আমসালা মিন সান সেন্নিহি ইয়া রাসূলুল্লাহ, আপনার যেটা নিয়েছিলেন তার তুলনায় অনেক বেশি দামিগুলো আছে। ওকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উতুহু ফাইন্না মিন খাইরেকুম আহসানাকুম কাদাআন আও আহসানুকুম কাদাআন, তোমাদের মধ্যে ওই লোকটাই উত্তম যে ব্যক্তি কেউ পাওনা পাওনা থাকলে পাওনাদারকে একটু ভালো করে দেয়, যেটা পাওনা ছিল তার চেয়ে ভালোটা দেয়, এইরকম যে করে সেই উত্তম হবে আল্লাহর কাছে। কাজে আমরা তো তাকে যদি তার চেয়ে একটু কম কোয়ালিটির দিতাম তাহলে তো এটা ভালো ছিল না, বেশি কোয়ালিটি আরও উত্তম, এটা কোনো অসুবিধা নেই, এটা দিতে পারো। তো তখন তিনি দিলেন না, সে খুশি হয়ে নিয়ে গেল, কিন্তু সে যে একটু আগেই দুর্ব্যবহার করেছিল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন, তুমি তো পাবা ঠিক আছে আমি তো দেবো, তোমার এরকম মেজাজ খারাপ করার দরকার কি, তুমি আমাকে এভাবে খামাখা কড়া কথা বলা দরকার, ভদ্রভাবে বলো আসো তোমার হক আছে আমি তো দেবো। তা তিনি বলেন নাই, কারণ সে পাবে তার হক দিতে হবে, কাজে যে পাওনা আছে তাকে আমরা, সে যদি কড়া হয়ে থাকে আমরা অন্তত নম্রতার আচরণ করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাওনাদার থাকলেও তিনি এরকম করতেন না, এটা ঠিক। তো এরকম আরেকটি ঘটনা আসছে যে আমরা এটা সিরাতে পাকে শুনেছিলাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা একবার এক যুদ্ধ থেকে যখন ফেরত আসছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে অনেকগুলো গনিমতের মালের ছাগলের পাল ছিল, তো সেখানে একজন হঠাৎ করে পিছন দিক থেকে একজন বেদুইন আসল, আর ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়ে ছিল এই যে মলা মোটা গাউন যেটা আছে আবায়া, এবং এটার কলারগুলো বা বর্ডারগুলো ছিল খুব মোটা মোটা এমব্রয়ডারি করা, পেছন দিক থেকে সামনে না এসে পেছন দিক থেকে এটা ধরে এমনি করে এটা টান দিল, সে বেশ জোরে টান দিছে পেছনের দিকে কথা বলার জন্য, যখন টান দিলে দিল হাত্তা নাদাত ইলা সাফাতি আতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন করে টান দিল আমি ওনার ঘাড়ে লক্ষ্য করে দেখলাম এটার মোটা এমব্রয়ডারি করা কাজটা এই ওনার এই চামড়ার মধ্যে স্ক্র্যাচ করে দিয়েছে, দাগ পড়ে গেছে, এত জোরে টান দিয়েছে তিনি যথেষ্ট ব্যথা পেয়েছেন। এবং তারপর টান দিয়ে যখন উনি তার দিকে তাকাইলেন তিনি এখন কি সে বেদুইনটা কি বলে, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহি আল্লাযী ইনদাকা, যে আপনার কাছে যে এত মাল আছে এগুলো কিছু দেওয়ার জন্য আমাকে বলেন, আমাকে দেখ কিছু দেওয়ার অর্ডার দেন, আমাকে কিছু দেন। অন্য রেওয়াতে আসছে ওকে যে এটা তো ফাইন না হোক, ওকে লাইসা মালুকা ওলালে ওলালে আবিকা, এই যে মাল নিয়ে যাচ্ছেন এগুলা এগুলো তো আপনার মালও না আপনার বাবার মালও না, এগুলো মাল ইল্লা এগুলো আল্লাহর মাল, দেন আমাকে। দিল টান, কথা এখন কেমনে বলছে, এই সময় মেজাজটা কেমন ঠিক থাকবে আপনার আমার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন, তাকে বললেন একটু মুস্কি হাসি দিলেন, একটু হাসি দিলেন মানে তার কাণ্ড দেখে ওনার হাসি ছাড়া আর কান্নার সুযোগ তো আর নাই, আর অত বলে দিলেন তাকে কিছু দিয়ে দাও, বাস চলে গেল। তো এইভাবে করে তিনি একটা জাহেলকে কিভাবে ডিল করলেন, এই সময় যথেষ্ট মানুষের রাগ হওয়ার কথা, কষ্ট পেয়েছেন এই সময় যথেষ্ট রাগ হয়, বলতে পারতেন যে তুমি নিবা নিবে এরকম করছো কেন, দাও তোমাকে দেবো না গেট লস্ট, আমরা বোধহয় এরকমই করতাম কিনা আল্লাহ জানেন। এরপর আরেকটি ঘটনা, তিনি নিজে সাহাবিদেরকে বলবেন না কেন, তিনি আগের নবীদের ইতিহাস আল্লাহ তাআলা ওনাকে জানিয়ে দিয়েছেন, প্রত্যেক নবীদেরকে সবর করতে হয়েছে, আসলে প্রত্যেক মুমিনকেই সবর করতে হয়, যে ব্যক্তি জান্নাতি হবে সবর করতে হবে। আমাদের জীবনের প্রতিনিয়ত পারিবারিক জিন্দগিতে সামাজিক জিন্দগিতে ব্যবসা বাণিজ্যে যে কোনো জায়গায় আত্মীয় স্বজনের সঙ্গে আত্মীয়তা রক্ষার ক্ষেত্রে সব জায়গায় শুধু গ্যাঞ্জামের ব্যবস্থা আছে না, সমস্যার ব্যবস্থা আছে না, কোনখান দিয়ে কে কোন কাজে গ্যাঞ্জাম লাগাবে দরবার করবে আপনার কে কার কষ্ট দেবে, এগুলো তালাইতে মনে হয় মানুষ থাকে দুনিয়ার মধ্যে হবে, সবগুলোর মধ্যে টিকে থাকা আল্লাহ তাআলার কাছে পাওয়ার জন্যে কীভাবে আমরা সবর করবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা নিয়ে, ওইটাই হলো সিরাতের থেকে নেওয়া শিক্ষার আসল কথা। তো আরেকটি ঘটনা আসছে এবার, সাহাবী আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার তিনি আমাদেরকে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পূর্বের নবজামানা নবীদের কাহিনীগুলো আমাদেরকে শোনান। তিনি একবার বলছিলেন নসিহাতের মধ্যে, আলোচনার মধ্যে, কানি আনদুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহকি নাবিয়্যা মিনাল আমবিয়া দরাবাহু কওমুহু ইয়ামসাউ দামা আন ওয়াজহিহি ওয়াইয়াকুল রাব্বি ইগফির লি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। তিনি একবার আমাদেরকে আলোচনা করতে গিয়ে যে কথাটা বলেছিলেন যে কোনো একজন পূর্ববর্তী জমানার নবীকে যখন তার জমানার লোকেরা প্রচণ্ড কষ্ট দিল এবং ওনাকে যখন প্রহার করলো, আঘাত করলো, ওনাকে পেটালো, সেই নবীর কাহিনী তিনি বলছিলেন যে তার চেহারা দিয়ে রক্ত পড়তেছিল আর সেই নবীটা চেহারা থেকে রক্ত মুছে এরকম করে বলতেন, তাদের প্রতি বদদোয়া অভিশাপ না করে বলেছিলেন রব্বি ফিরলে কাউমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কাউমকে আপনি মাফ করে দেন। তারা জানতে পারল না তারা কি করছে, কত বড় জঘন্য অন্যায় করছে, তারা বুঝতে পারেনি, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। তো যে নবী পূর্ববর্তী নবীদের এই কাহিনী শুনান সেই নবী কি আমল করবেন না, বরঞ্চ তিনি আগে নবীদের তুলনায় তো আল্লাহ তা ওনাকে আরও আমল করার তৌফিক দিয়েছেন। এখন আমরা এগুলো শুনে পড়ে বলে হা সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করছে, কত কিছু না করছেন, এখানে সীমাবদ্ধ রেখে দিলাম আমাদের জীবনে হবে কি না, আমাদের জীবনে অনেক জাহেল মার্কা লোকদের সঙ্গে মোকাবিলা করা লাগে না, আত্মীয় স্বজন ভাই, এমনকি আপনি ইসলামী দাওয়াতি কাজ করতে গেলে আপনার ব্যাপারে খুব রূঢ় কথা বলতে পারে, বাজে মন্তব্য করতে পারে, তখন আপনি সেখানে মারামারি শুরু করে দেবেন নাকি, কোনো কোনো সময় তো মারামারি লেগে যায় তাই না। হ্যাঁ, আপনি মারতে আসলে তো আপনি আত্মরক্ষা করবেন, কিন্তু যাতে করে অন্তত এড়ানো যায় চেষ্টাটা করেন, মার দিতে আসলে মার দেব, খালি এটা সবসময় ভালো হয় না, বরঞ্চ যদি এড়ানো যায় ঠিক আছে, ওদিকে সেরে কেটে পড়েন, বলেন যে থাক মারামারি দরকার নাই বাবা, আমার তোমার দাওয়াতি কাজেরও দরকার নাই, তুমি তোমার দিন নিয়ে থাকো, আমি আমার দিন নিয়ে থাকি। তো এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জীবনে যেগুলো যেগুলো ঘটেছে সেগুলো যখন আমাদের জীবনে ঘটে আমরা সেভাবে এখানে শিক্ষা নিতে হবে। তাহলে নবীরা কওমের কাছ থেকে অত্যাচারিত হওয়ার পরেও বদদোয়া করেননি, কি করেছেন, দোয়া করেছেন, আল্লাহুম্মা ইগফির লি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতিকে ক্ষমা করে দিন, তারা বুঝতে পারেনি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও মারাত্মক ঘটনা একটা ঘটে, যে তিনি যখন হুনাইনের যুদ্ধের পরে, আমরা সিরাতের মধ্যে শুনেছি ধারাবাহিক আলোচনায় ইতিহাসে, এখন আবার শিক্ষার চ্যাপ্টারে আবার শুনছি তাতে আমাদের রিমাইন্ডার হয় ভুলে না যাই। গনিমতের মাল যখন বন্টন করে দিলেন হুনাইনের যুদ্ধে, প্রথম হইতে পরাজিত হয়েছিলেন, পরের বার যখন বিজয় লাভ করলেন, যথেষ্ট গনিমতের মাল পেলেন, এগুলো বন্টন করে দিচ্ছে, তাদের অনেক উঁট ছাগল ঘোড়া এগুলো অনেক গনিমতের মাল পেয়েছে, কিন্তু বন্টন করার ক্ষেত্রে সাহাবিদের মধ্যে যেভাবে বদর ওহদ খন্দকে বন্টন করেছেন ওইরকম করেননি, বরঞ্চ তিনি সেখানে দিয়ে দিলেন, খুব বেশি করে দিলেন কাকে, আকরা ইবনে হাবেস, তাকে দিলেন 100 উট, সেই একজন নও মুসলিম একটা কবিলার লিডার, তাকে দিলেন 100 উট, ও আতা ওয়াইনা মিসরু দালিক, ওয়াইনা আরেক লিডার আরেক কবিলার, তাকেও দিলেন এরকম 100 উটে গনিমতের মাল, এবং কোরাইশদের যারা যারা ফতেহ মক্কার পরেই তো, মক্কা বিজয়ের পরেও তো অনেকেই মুসলিম হয়ে গেল, এবং তারা তাদেরকে নিয়ে তো তিনি গিয়েছিলেন তায়েফের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, ওদের অনেক বড় বড় লিডারদেরকে অনেকগুলো দিয়ে দিলেন। আর নবীর যারা সত্যিকার মুখলেস মুহাজির এবং আনসার সাহাবি তাদেরকে তেমন একটা কিছু দিলেন, তাদেরকে খালি হাতে নিয়ে মদিনায় চলে গেলেন। তো কেন দিয়েছিলেন তিনি এদেরকে এই কয়েকটা লিডারকে এত বেশি মাল, কারণ এরা মাল পেয়ে তাদের কবিলায় গিয়া বলে আরে জলদি ইসলাম কবুল করো, মুহাম্মদ এমন দাওয়া দেয় কোনো হিসাব নিকাশ করে না, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেট কী ছিল, লোকদেরকে ইসলামের দিকে নিয়ে আসা। তো এখন উনি তো এই নিয়তে দিছেন, তো সেইখানেই একটা লোক ছিল, সে মুনাফিক কেছে, সে ওই সমালোচনা শুরু করে দিল যে দেখো এই যে গনিমতের মাল বন্টন করলেন মুহাম্মদ, আল্লাহ ইন্না হাযিহিল কিসমা মা উদিলা ফিহা ওমা উরিদা বিহা ওয়াজহুল্লাহ, এই যে গনিমতের মাল বন্টন করে দিল একশো একশো করে এইরকম বড় বড় লিডারদেরগুলো দিল, কত মুখলেস সাহাবি আছে সারা মানে 12-13 বছর এত কষ্ট করলেন, 15 বছর এত কষ্ট করলেন, তাদেরকে বঞ্চিত করে এদেরকে দিল, তোমরা বলো তো এখানে কোনো ইনসাফের কাজ হয়েছে? এই বন্টনের মধ্যে কি আল্লাহ সন্তুষ্টি চাওয়া হয়েছে? আল্লাহ সন্তুষ্টি মাকসুদ ছিল না, পলিটিক্স করতেছেন উনি, নাউজুবিল্লাহ, সমর্থন বাড়াচ্ছেন, দেখেন কীভাবে চলে গেছে। সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এটা শুনতে পেলেন, এই লোকটা অন্য জায়গায় বসে আলোচনা করতেছে, ফিতনা সৃষ্টি করতেছে মুসলমানদের মধ্যে, তখন তিনি বললেন কি, আল্লাহ লা উখবিরান্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীকে এটা বলতেই হবে, তা নাহলে এই লোকটা ফিতনা ছড়িয়ে দিবে, অনেক মুসলমান কনফিউজ হয়ে যাবে, কারণ ইতিমধ্যেই কিছু কিছু সাহাবারা এভাবে বলে নাই, কিন্তু কেউ কেউ একটু বলছে, কেউ হচ্ছে বোঝা গেছে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এবারে নিজেদের লোকদেরকে পাইছেন, তো কোরাইশদেরকে মক্কা বিজয়ের পরে ওনাদেরকে একটু বেশি করে দিচ্ছেন, একটু স্বজন প্রীতি হয়ে যাচ্ছে, মানে একরকম লোক তো হলো বেশি বড় মুনাফিক, আর কিছু হলো দুর্বল মানা মোমেন, কিছু নেফাক আছে কিছু ইমান আছে, ওরা ওইগুলো বলাবলি করছিল। হ্যাঁ, তো এরকম এই লোকটা সুযোগ নিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, তখন তিনি বললেন, ফামান ইয়াদিলু ইযা লাম ইয়াদিলিল্লাহু ওয়া রাসূলুহু, কে ইনসাফ করবে যদি আল্লাহ এবং তার রাসূল ইনসাফ না করতে পারেন, তাহলে আর তোমরা বলো আর কে ইনসাফ করবে? তিনি তো আল্লাহর ইচ্ছা ইঙ্গিত ছাড়া কোনো কাজ করেন না, নাকি? তো এই যে কাজ করছেন ইসলামের দিকে দাখিল করানোর জন্য মানুষকে তিনি এভাবে দিচ্ছেন, এটা একটা স্পেশাল ওকেশন ছিল, তো তিনি এইটা করলেন, আর বলা হচ্ছে তিনি ইনসাফ করেন, তিনি বেইনসাফ। হ্যাঁ, তো তারপরে একটা লাইন তিনি বললেন, রাহিম আল্লাহ মুসা কাদ উযিয়া বি আকসারা মিন হাদা ফাসাবারা, তিনি তখন স্মরণ করলেন কার কথা, মুসা আলাইহিস সালামের কথা, যে আল্লাহ তাআলা মুসার প্রতি অনেক রহম করুক, বোঝা গেছে উম্মত যে কী কষ্ট ওনাকে দিছেন, এর চেয়ে বেশি কষ্ট পেয়েছেন, তারপরে তিনি সবর করেছেন, তা আমাকে এখন সবর করতে হবে। এরপরে অন্য রেওয়ায়েতে আসছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আখবারতুহু ফাকাদিব, আমি বললাম, বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেলেন, তিনি রাগ হয়ে গেলেন, হাত্তা রাআইতুল গাযাবা ফি ওয়াজহিহি, আমি ওনার চেহারা দেখলাম লাল হয়ে গেছে রাগের কারণে, তারপরেও তিনি তাদের প্রতি বদদোয়া করলেন না, অভিশাপ করলেন না, শাস্তি দেওয়ার ব্যবস্থা করলেন না, তাদেরকে পাল্টা ধরে এনে কতক্ষণ মালামাত করলেন না, বরঞ্চ সবর করার জন্য নিলেন, এবং ওই মুসা আলাইহিস সালামের কথা মনে করলেন যে আমার নবী মুসাও তো সবর করেছে, ইয়ারহামুল্লাহু মুসা কাদ উযিয়া বি আকসারা মিন হাযা ফাসবারা, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে রহম করুন, এর চেয়েও বেশি কষ্ট তিনি মানুষ থেকে পেয়েছেন, কিন্তু তিনি সবর করেছিলেন, কাজে আমি সবর করব। রাগ গোসাকে দমন করা, সবর করা ব্যাপারটা কি সহজ নাকি? অনেক কঠিন, অনেক কঠিন, আল্লাহ শরীরের ভিতরে খালি মানে কেমন জানি করে, জবাব না দিতে পারো, দেওয়ার জন্য অস্থির হয়ে যায়, কথা বলার জন্য, তর্ক করার জন্য, তুমি এটা বলছো আমি এটা বলবো, ঝগড়া করার জন্য মনের ভিতরে খুব শয়তান খালি পাম্প করতে থাকে, তাই না? এই জন্যই তো ঝগড়া হয়, একজনে চুপ করে থাকলে কতক্ষণ একতরফা চলবে বলেন, স্বামী স্ত্রী বলেন, তারপরে আপনার এই ইন লজ, শ্বশুর বাড়ির লোকেরা, এই বাড়ির লোকেরা, বউ শাশুড়ি, তারপর জালে জালে, এই যে তারপরে ভাই ভাই, তাই না? আত্মীয় স্বজনের মধ্যে কত রকমের ঝগড়া তর্ক বিতর্ক এগুলো হতে থাকে, কারণ শয়তান খালি বলে বলো, তোমাকে এটা বলছি তুমি চুপ করে থাকলে তো ঠকে গেলাম, আর চুপ করে থাকতে কী কষ্ট, হায় রে এত কিছু বলবো, আর বলতে গেলে কী মজা লাগে, হ্যাঁ শয়তান এভাবে উস্কায়। তো এটা বোঝানোর জন্য এটা ভালো কাজ নয়, সবর করার মধ্যে অনেক ভালো কাজ, সেটার এক্সাম্পল উদাহরণ দেওয়ার জন্য আরেকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কাজের মধ্যে নয়, কথার মাধ্যমে, বয়ানের মাধ্যমেও বোঝাচ্ছেন, একদিন তিনি থিওরি বোঝাচ্ছেন, সাহাবাদিকে জিজ্ঞেস করলেন, মা সরআ, সরআ কি জিনিস? সরআ হলো দুজনে পাঞ্জা লাগলে একজন আরেকজনকে যে পরাজিত করে যে মল্লযুদ্ধ করে, এটাকে আরবিতে মল্লযুদ্ধকে আরবিকে কি বলা হয়? সরআ। তোমরা জানো সরআ কোন জিনিস? কালু আর সরি, যেভাবে মল্লযুদ্ধ করে যে কাজটা করে ওটাকে তো সরআ বলা হয়। তিনি বলেন, না, আর সরআ তু কুল্ল সরআ, আর সরআ তু কুল্ল সরআ, আর রাজুল ইয়াকদিবু ফা ইয়াশতাদ্দু গাদাবুহু ওয়া ইয়াহমারু ওয়াজহুহু ওয়া ইয়াখশা'ইরু শা'রুহু ফা ইয়াসরাউ গাদাবাহু। মুসনাদ আহমদে হাদিসটি এসেছে, তিনি বললেন, আসল বীরত্ব অন্যকে পরাজিত করা, পরাভূত করা, মল্লে মল্লযুদ্ধ লাগলে একজনকে পরাজিত করে দেওয়ার আসল কাজ কোনটা জানো? রাগ, যখন কোনো ব্যক্তি খুব রাগ হয়ে গিয়েছে, রাগের কারণে তার চেহারা লাল হয়ে গেছে এবং তার শরীরে পশমগুলো দাঁড়িয়ে গেছে, অ্যাকশন নিতে মনে চায়, তাই আইদার হাত দিয়ে মারপিট করবে, আঘাত করবে, অথবা মুখ দিয়ে যা খুশি তাকে তাকে আচ্ছা করে বকা দিবে, এইরকম একটা পরিস্থিতি তার সামনে হয়ে গেছে, প্রচণ্ড বিস্ফোরণ তার ভিতরে চলছে, চেহারা লাল হয়ে গেছে, পশমগুলো দাঁড়িয়ে গেছে, ওই সময় সে কথা না বলে অ্যাকশন না নিয়ে কি করে? তার রাগের সঙ্গে মল্লযুদ্ধ করে রাগকে পরাজিত করে দেয়। ইয়া আল্লাহ, রাগের সঙ্গে মল্লযুদ্ধ করে রাগকে পরাজিত করে দিছে। তাহলে আমরা যখন রাগ হয়ে কথা বলা শুরু করে দিই, রাগ আমাদেরকে পরাজিত করে, ঠিক কিনা বলেন? তাহলে রাগ আমাদেরকে পরাজিত করে, আমরা কি করতে হবে? আসল মর্যাদা আল্লাহর কাছে পেতে হলে আমরা রাগকে পরাজিত করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটি ঘটনা আসলো, কোরআনের একটা আয়াত যখন নাজিল হয়েছে, ইয়াস আলুনাকা আনিল মাহিদ, হে নবী, আপনাকে তারা মহিলারা হাইজের অবস্থায় থাকলে, মাসিকের অবস্থা থাকলে তাদের সঙ্গে তারা কিভাবে সময় কাটাবে, এক বিছনায় শুতে পারবে কি না, এগুলো আপনাকে জিজ্ঞাসা করে। কুল হুয়া আদা, আপনি বলে দেন যে এটা একটা কষ্টকর জিনিস, একটা নাপাকি জিনিস তাদের শরীর থেকে আসে। ফাতাযিলুন নিসা ফিল মাহিদ, তোমরা মহিলাদেরকে তখন একই বিছনায় বা তাদের সঙ্গে তোমরা মানে সোজা কথা মিলনের কাজটা করো না, এটা তিনি বললেন। এখন ওই সময় তো স্বামী স্ত্রী মিলামেশা হারাম, তো এইটার হুকুম নাজিল হয়েছে। তো সাহাবায়ে কেরাম এইটার হুকুম নাজিল হওয়ার পরে একটা জিনিস আবার ব্যাখ্যা করলেন, কারণ মদিনায় অনেক ইহুদিরা ছিল, ইহুদিদের পরিবারে যদি মহিলাদের মাসিক হয়, তারা স্বামীর সঙ্গে এক বিছনায় শুতে পারবে না, অন্য বিছনায় আলাদা শুতে হবে, এবং মনে করো স্বামী স্ত্রী হয়তো একটু জড়াজড়ি, গলাগলি বা একটু আলিঙ্গন করা, এগুলো জায়েজ আছে, শুধু একটা কাজ বড় কাজটা জায়েজ নেই। কিন্তু ইহুদিদের কাছে তারা তাদের শরীয়তে তো তারা কঠিন বানিয়ে ফেলেছে, হয়তো মুসা আলাহ সাল্লাম এরকম বলেন নাই, তাদের বেয়াদবির কারণে আল্লাহ তাদের শরীয়তকে শক্ত করে দিয়েছেন, তারা না, তাহলে মহিলার সঙ্গে এক বিছানায় শোয়া যাবে না, স্বামী এক বিছানায়, মহিলা আরেক বিছানায় শুতে হবে। তো এটা করতো মদিনার লোকেরা, অনেক সময় ইহুদিদের কাছ থেকে শিখে। পরে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলে যে না, এরকম দরকার নাই, এসনাউকুল্লা শাইইন ইল্লা নিকাহ, শুধু মিলামিশার কাজটা বাদ দিয়ে বাকি সব করতে পারো, কাছাকাছি থাকা, টাচ করা, আসা মানে একজন একদম কাছাকাছি হয়ে শোয়া, কোনো অসুবিধা নাই, শুধু একটা কাজ করতে পারো। তা ইহুদিদের কাছে আবার এই খবর চলে গেল। এখন তারা এই কথা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমালোচনা শুরু করলেন। তারা কি বলল? মা ইউরিদি হাদার রাজুল আনিয়াদা আমিন আমরিনা শাইআন ইল্লা খালাফানা ফিহ, যে এই লোকটার কি অবস্থা জানো, আমরা যা করছি সব উল্টাইতে হবে, তার আর কোনো মিশন নাই। আসলে তো অনেক কাজে আল্লাহ তা বলছেন, তিনি নিজে বলছেন, খালিফুল ইয়াহুদ নাসারা, ইহুদিন আসাদের উল্টা কাজ করা, ওদের মতো করো না। তখন সেখান থেকে নিয়ে এসে বলতেছে, ওনার কাজই হলে খালি কোনটা আমরা করি ওইটাটা খালি উল্টানো, খুব নেগেটিভ লাইনে বলছে। এটা শোনার পরে ওসাইদ ইবনে হুদাইর এবং আব্বা দেবনি বেশের এই দুজন সেখানে ছিলেন। তখন ইহুদের এই কথাটা বলে তাদের একটা সমাবেশের মধ্যে, দুজনে বললেন আসলেন ইয়া রাসূলুল্লাহ, ইহুদেরা এই কথা বলেছে এই যে আপনি নাকি শুধুমাত্র ইহুদিদের কাজগুলোই উল্টে দেওয়ার জন্য, তাদের শরীয়তকেই শুধু আপনি উল্টিয়ে ফেলানোর জন্য সবগুলো শরীয়তের হুকুম দেন। শোনার সাথে সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা খুব রাগ যে হয়েছে বোঝাই গেছে, চেহারা লাল হয়ে গেছে। ওনারা আশঙ্কা করলেন যে ওকে কী করবে এখন, এই দুজনকে তারা রাগ যে হয়ে গেছে, ওনারা দুজন এসে বললেন ইয়া রাসূল এই বলে তারা তো এরকম বললো, তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইয়া রাসূলুল্লাহ, এই দুই সাহাবী একজন উসাইদ ইবনে হুদাইর আর একজন আব্বাদ ইবনে বিশর, আমরা দুইজনে তো এখন মনে করতেছি আমরা বোধহয় আসলে স্ত্রী সহবাস করা ঠিক হবে না, মানে কী বলে এক বিছনা শোয়া ঠিক হবে না, তাদেরকে আলাদা করে দিতে হবে, আমরাও সেটা আমল করার চিন্তা করছি, আপনি কী মনে করেন ইয়া রাসূল? এটা শোনার সাথে সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা খুব রাগ হয়ে গেলেন, যে ওনার হেদায়ত বাদ দিয়া ইহুদিদের কথা শুনতে গেছে, তাদের কথা কনভিন্স হয়ে গেছে। তো অন্য সাহাবিরা বলেন যে এই দুইজন যখন এরকম বললো আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া চেহারাটা একটু রাগ হয়ে গেছেন এবং মনে আশঙ্কা হয়ে গেল যে উনি তাদেরকে ব্যাপারে খুব শাস্তিজনক কিছু করেন কি না অথবা তাদের জন্য বদদোয়া করেন কি না, আমরা ঘাবড়াই গেলাম। আহারে দুই সাহাবি বেচারা কেন এই কথা বলতে গেল, তারা তো এখন ওনার মনে কষ্ট যদি হয় অভিশপ্ত হবে অথবা তিনি তাদেরকে শাস্তি দেবেন। কিন্তু তারা যখন বের হয়ে আসলো একটু পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক সাহাবি দুধ দোহাইয়ে ছাগল থেকে হাদিয়া নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য নিয়ে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ওই দুজনকে ডাকো যে দুজনকে রাগ করছিলেন, তো তাদেরকে তিনি এই দুধ খাওয়াই দিলেন তোমরা ড্রিঙ্ক করো এখান থেকে পান করো। তো তখন বাকি সাহাবিরা বলে এবার আমরা বুঝছি যে উনি আর মানে একটু রাগ হয়ে গেছিলেন ঠিকই কিন্তু এর বেশি উনি বদদোয়া দিবেন না আর কোনো অ্যাকশনও নেবেন না, কারণ শরীয়তের একটা বিষয়কে এত জরুরি কথা সেটাকে তারা ইহুদিদের কথা রেফারেন্স দিয়ে বলছিল যখন এটা ওনার রাগ হওয়ারই কথা। তো এরকম হইতে পারি আমরা, কিন্তু আমাদের রিয়াকশন আর ওনার রিয়াকশনটা দেখা গেলো যে রাগ হয়েছেন ঠিক কিন্তু পরক্ষণেই তাদেরকে তিনি দুধ দিয়ে মেহমানদারি করলেন, এতে বোঝা গেলো যে তিনি রাগকে থামিয়ে ফেলেছেন। তাহলে আমরা এবং তিনিও মানুষ, রক্তে মাংসে গড়া, ওনার রাগ আসে কিন্তু তিনি সেটাকে কন্ট্রোল করেছেন। আমরা সেখান থেকে লেসন কী নেব, অনেক সময় রাগ উঠে আমাদের, অনেক সময় রাগ উঠবে, তখন আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। এরপরে আরেকটা ঘটনা আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আগেই তিনি বলছেন ওকে এক সাহাবীর নাম একজন আসলেন অন্য এক কবিলা থেকে, বনি সাওয়া নামক এক কবিলা, যারা মদিনায় থাকে না, ওনার ইন্তিকালের পরে সে আসছে, আমি আল্লাহ নবীর জীবন থেকে কিছু শিক্ষা নিতে চাই, এই ব্যক্তিগত জীবনের ঘটনা, মা আয়েশা সাহা তা কেউ এত ভালো বলতে পারবেন না, ওনার কাছে আসছেন বলিয়া মুমিনিন আপনি আমাদেরকে একটু বলবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনাদের সঙ্গে আচার ব্যবহারে, ওনার চারিত্রিক আচার ব্যবহার, মাধুর্য, লেনদেন এগুলো কেমন ছিল একটু বলবেন কিছু দিয়ে একটা ঘটনা। তখন তিনি বলেন তুমি কোরআন পড়ো নাই, কোরআনে তো অনেক কথা আছে, ওয়া ইন্নাকালা আলা খুলুকিন আযীম, আল্লাহ নিজেই প্রশ্ন করেছেন যে আপনি অনেক মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, আল্লাহ তাআলা ওনাকে এই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তুমি জানো না কোরআনই তো বলে দিয়েছে। তো আমি বললাম ওই যে সাহাবি জিজ্ঞেস করতে আসছেন বনি সাওয়া থেকে, হাদ্দিসিনি আন দালিকা, আর কোরআন তো আছে জানি, আপনি কিছু ঘটনা বলেন দুই একটা কিছু, এরকম কি পাইছেন ওনার জীবনে যে এত সুন্দর চরিত্র কেমনে আছে ওনার মধ্যে? কালা তাহলে শুনে একটা ঘটনা বলি, এটা ওনার বিরুদ্ধে যায় ঘটনাটা, কার বিরুদ্ধে যায়? মা আয়েশার বিরুদ্ধে যায়, কিত্তনি বলছেন অনেক আগের ঘটনা ঘটে গেছে, আল্লাহ নবী এখন দুনিয়াতে নাই। তিনি বলেন যে সনাতুল্লাহু তাআমান ও সনাতুল্লাহু হাফসা তাআমান, আমি ওনাকে একটা স্পেশাল জিনিস খাওয়ানোর জন্য একবেলা জোগাড় করেছি, যে একটা স্পেশাল ডিশ বানিয়েছি আর হাফসাও বানিয়েছি, সেও স্পেশাল খাওয়াবে ওনাকে এইবেলা আমি খবর পাইলাম। এখন আমি তো প্রতিযোগিতায় আছি যে তার আগে আমার খাবারটা যেন যায়, আমারটা খাই ফেললে আলহামদুলিল্লাহ উনি খুশি হয়ে যাবেন, আর তারপর হাফসাটা খাইল না খাইলো আমার কি আসে যায়, তাই না? তো এখন তো বললেন যে আমার কাজের মেয়েটাকে বললাম ইযহাবি ফা ইন জাআত হিয়া বিত্তাআমি ফাওয়াদাতিহি ক্বাবল ফাওয়াদাতু ক্বাবল ফাতরাহি ত্বাআম, জলদি করে নিয়ে যা আল্লাহ নবীর কাছে এই খাবারটা দাও, যদি দেখো যে তোমা আমার খাবার দেওয়ার আগে হাফসাটা এসে গেছে খাবার সরাই ফেরাই দেবো, এটা দিয়ে আমারটা একদম মনে সমেত দিয়ে দিবা। তো খাদেমা খাবার নিয়ে আসছে, তো আসি দেখে তো ঠিকই হাফসাটা আগে দিয়েছেন, তো এখন ওই খাদেমা হাফসার খাবারটাকে প্লেট সহ সরাইতে গিয়া কেমনে করি প্লেটটা একটু কোনা ভেঙে গেছে, খাবারগুলো পড়ে গেছে, পড়ছে আবার ওনার দর্শকখানের মতো একটা বিছানা ছিল চামড়ার ওইটার মধ্যেই পড়ছে, কিন্তু প্লেটটা একটু কোনা ভেঙে গেছে, এটা ছিল হাফসার প্লেট ওনার কাছ থেকে আসা। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখলেন, দেখে বললেন যে তিনি বুঝতে পারছেন যে এটা এই মেয়েতে এমনি করে নাই, তাকে কে পুশ করছে। তো তিনি খাবারগুলো নিয়ে উঠে এরপরে তিনি আবার রাখলেন, রেখে বললেন যে শোনো আমি খেয়ে ফেললে তুমি একতাসু, তুমি ওই বদলা নিবা আয়েশার প্লেটের বদলা, তার মানে আয়েশার প্লেট দিবা হাফসাকে, আর হাফসার যেটা কোনা ভাঙছে ওটা নিয়ে তুমি আয়েশাকে দিবা, সে যে কেন এই কাজ তোমাকে দিক করিয়েছে বা এই ক্ষতি করলো প্লেটটা ভেঙে ফেললো, কাজে এটা শোধ হয়ে গেল। বাস এদের বলছে যে এটা বলটাই হাফসাকে দিয়ে আসো, আর প্লেট এটা কাকে দিবা আয়েশাকে দাও। মা আসে সব শুনতেছেন পাশে থেকে, মানে পাশের রুম থেকে, হ্যাঁ ওকে ফামা কওয়ালা শাইআন, এর বাইরে আর কিচ্ছু বললেন না, আমাকে এসে বকা দিলেন না, এটি মেয়েটা করলো কেন, তোমাদের ভিতরে এত হিংসা বিদ্বেষ কেন, কিচ্ছু বললেন না, খালি বলে যে এক কাজ করো এইটা হাফসাকে দিয়ে আসো, ভাঙ্গা প্লেটটা ভালো প্লেটটা, আর ভাঙ্গাটা দিবা কাকে আয়েশাকে, খালাস। এর বাইরে একটি কথা বললেন না, কারণ আমি তো ওই সময় একটা বকা খেতে পারি, বকা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, কিন্তু একটুও বকা দিলেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওকে বিসমিল্লাহ। এরপরে হলো ওনার আরেকটি সেফাত হলো যে চুক্তি এবং ওয়াদা রক্ষা করার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোনো কথাবার্তা লেনদেন কোনো জিনিসের মধ্যে কখনোই তিনি এটা লঙ্ঘন করতেন না, যেভাবে যে কথা হয়েছে কথাটা ঠিক রাখতেন, আমার সুবিধা অসুবিধা হয়ে গেছে আমি কথা পাল্টে ফেললাম, এরকম তিনি করতেন না। এবং এই ব্যাপারেও আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাই আমাদেরকে নিয়ে এসেছেন হাদিস, তিনি বলেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একটা বেদুইন বাজারে নিয়ে যাচ্ছে ছোট উঁট, একটা উঁট অথবা ছোট ছোট একাধিক উঁট, তো তিনি তাকে ডাকলেন যে এগুলো আমি কিনবো, তো তখন তো টাকা পয়সা দিয়ে কিনা হতো না, মেইনলি হতো খেজুর দিয়ে কিনবেন, দরাদরি হলো দামাদামি হলো যে যে এই কয় ব্যাগ অথবা এই কয় মানে বালতি বা এই কয় খাঁচা খেজুর দিয়ে এটা কিনা হবে, দাম ঠিক করা হলো, তো তুমি এসো আজকে আমার কাছে নাই, তিন দিন পরে সাত দিন পরে যখন একটা টাইম দিয়েছেন ওই সময় আমার কাছে যখন আজোয়া খেজুর আসার কথা আছে, আজোয়া খেজুর এত এত বস্তা আজোয়া খেজুর তোমাকে এগুলোর বিনিময়ে দেব, দাম ঠিক হয়ে গেল একটা নাকি একাধিক, এটা নিয়ে বর্ণনাকারীর রেওয়ায়তের মধ্যে তার মনে নাই, তিনি বলছেন একটা না বা একাধিক এরকম ছোটো খেজুর ছোটো উঁটের তিনি একটা ট্রানজাকশন করলেন কিনলেন। এরপরে এরপরে কি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করছিলেন যে ঘরের মধ্যে আছে খেজুর যেখানে রাখার কথা, আসলে বলছিলেন যে এত এত বস্তা খেজুরের বিনিময়ে এটা কিনলাম, তো ঠিক আছে সে দিয়ে দিচ্ছে, উনি ঘরে নিয়ে আসছেন, এখন ঘরে যেখানে খেজুর স্টক করে রাখছিলেন সেখানে গেলেন, গিয়ে দেখেন যে খেজুর নাই, ওনার হয়তো মনে নাই যে এগুলো আসলে তিনি আগেই দিয়ে দিয়েছেন, আগে ব্যবহার করেছেন, এখন আর নাই, তো বাইরে এসে বললেন ইয়ে আবদুল্লাহ এই আল্লাহ বান্দা শোনো ইন্না কাদ ইবতানা মিনকা জাজুরান আও জাযায়ের, তোমার থেকে যে একটি উঁট বা কয়েকটি উঁটের বাচ্চা কিনছিলাম বিওয়াসকে মিন তামার দুখরা, যে এত বস্তা খেজুর দিয়ে আমাদের মনে করছিলাম আমাদের কাছে খেজুর আছে, ফেলতে মাস না হো ফেল না, যেহেতু কিন্তু গিয়ে খুঁজে দেখে যে খেজুর নাই, এটা কে নিয়ে গেছে বা কোন সময় দিয়ে বলছে আসলে খেয়াল করি না, তাহলে কথা ঠিক থাকলো না, বেচা কিনে হয়ে গেছে, এখন বেচা কিনেটা আর মানে মূল্য পাওয়া যাচ্ছে না, এখন ইতিমধ্যে হয়তো বা বাজারে টাইমে কিছু শেষ হয়ে গেছে কিনা, এখন এই বেদুইন তো চিন্তায় পড়ে গেলো যে আমার দেখো আগে নিল নিয়ে এখন কথা পাল্টাই ফেলতেছে দিল, এখন সে বলে ওয়া গাদারা, এমন শক্ত কথা বললো যে হে মানে কথা রক্ষা যে করে না, কথা ভঙ্গকারী, কথা ভঙ্গকারী। হ্যাঁ, এবং গাদার আরো খারাপ অর্থে আসে, যে ব্যক্তি ধোকা দেয়, ধোকাবাজ, আপনার বলছে গাদ্দারি করছে, এই গাদারা থেকে আসে, ওয়া গাদারা কত বড় ধোকাবাজি করলা তুমি, তুমি কিনবে কিনে নিয়ে আমাকে নিয়ে এখন তুমি বলো তোমার কাছে নাই। তো এই কথা শুনছিল আশেপাশে সাহাবীরা দৌড়ে আসলেন, আসলে তার ধরবেন এখন কি বলতেছে, তার উপরে অ্যাটাক করবেন, এই অবস্থা কষ্টের, সাহাবাইকে ধরতে পারতেছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দাও ফাইন্না লিসাহিবিল হাক্কি মাকালান, থাক থাক ছেড়ে দাও তাকে, সে তো আমার কাছে পাও না, আমি কথা দিয়ে সেটা অনুযায়ী দিতে পারছি না, তো তার মনে কষ্ট আছে, তার রাইট আছে, বলতে দাও হোক বলুক, সে বলছে থাক, সে বলছে থাক, অ্যাকশন নিও না। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন, আবার খুঁজে কাজে পান কিনা, ওকে কোনো জায়গায় এই দিক সেদিক অন্য কাউকে হয়তো জিজ্ঞাসা করছেন, কোনো জায়গা থেকে জোগাড় করতে পারলেন না, তা আবার আসলেন, বললেন ইয়া আব্দুল্লাহ শোনো আল্লাহর বান্দা, ইন্না তানা মিনকা জাযা, এরা আমরা তো কিনছি, কথা তো দিছি, বুঝছি, ওয়ানাহনু নাদুন্নু আন ইনদানা মা সামাইনালাক, আমরা তো আমার তো আমি শিওর ছিলাম যে আমার কাছে আছে, এইটা মনে করি তোমার সঙ্গে কথা আমি অ্যাগ্রি করেছি, কিন্তু আনফর্চুনেটলি ফালতামাস না হুম ফলাম না, যে খুঁজলাম খুঁজিকে তখন পাচ্ছি না, এটা কীভাবে খরচ হয়ে গেছে, কাকে দিয়ে ফেলছি সেটা তো আর খেয়াল করি নাই। তখন সে আবার বলছে ওয়া গাদারা, হ্যাঁ রে কথা উল্টা কীভাবে দেখছো, কথা ঠিক রাখে না, কথা ভঙ্গ করে। এই একদিন সাহাবিরা দৌড়ে আসলে আবার এরকমভাবে বললো তুমি আল্লাহর নবীকে, তিনি বললেন আগে, তারা এসে বললেন আই আকদুর রাসূলুল্লাহ, কী বলো তুমি কাকে বলো, আল্লাহ নবী বুঝে এরকম বিশ্বাসঘাতকতা করে, আল্লাহ নবী যে ইচ্ছা করে বুঝে এরকম কোনো ওয়াদা ভঙ্গ করে, কী মনে করছো তুমি, তিনি বললেন যে না দাউহু ফাইনালি সাহেবের হাক্কে মাকালাম, যেহেতু সে আমার কাছে পাবে, আমি অ্যাগ্রি করেছি, আমি দিতে পারতেছি না, এখন তো তার তো আমাকে, আমি দোষী সে দোষী না, আমি অপরাধী। কয়েকবার এরকম হওয়ার পরে পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দেখলেন এই বেচারা বুঝটুজ নাই, কিছু কাজ হবে না, তারে দিতেই হবে, আজকে ফেরতও নেবে না আর কালকে পরশু দুদিন পরে আসা তাও শুনবে না, এখনই চাই। তখন তিনি একজনকে বললেন, সাহাবিকে বললেন যাও তুমি এক কাজ করো, খৈয়া ইলা বিনতে হাকিম ইবনে উমাইয়া, ওনার আত্মীয় কুরাইশ বংশ এক মহিলা আছে, একটু ওনার অবস্থা ভালো, ওই মহিলার কাছে একটু যাও তো জিজ্ঞেস করো, গিয়ে বলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে একটা কাজ করতে বলেছেন আমাদেরকে পাঠিয়ে, ইনকান আইন দেখে ওয়াসক মিন তামারি যখরা, আপনার কাছে যদি এই পরিমাণ আজওয়া খেজুর থাকে, ফা আসলাফিনাহু, এই আল্লাহ নবী আপনার কাছে কর্জ চেয়েছেন, হাওলাত চেয়েছেন, ওনার একটা দেনা শোধ করতে হবে। তখন আলহামদুলিল্লাহ উনি দিলেন, ওনার কাছে ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবি নিয়ে আসলেন, আসবো তাকে ডাক দেওয়া হলো তুমি নিয়ে যাও, এসে নবী করিম তাকে বললেন এদ হাব্বিহি ফাউফিহিল্লাযি লাহু, যে সাহাবি ওটা নিয়ে আসছিলেন মালগুলো বললেন যে অমুকে আমার কাছে পাওনা আছে তাকে পাওনাটা দিয়ে দাও, ওকে পাওনা দিয়ে সে এখন বুঝে পেয়েছে, এবারে সে খুশি, এবারে খুশি এখন আসি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলে কি জানেন, যাজাক আল্লাহ খাইরান ফাকাত আউফাইতা ও আতিয়াবতা, আল্লাহ আপনার যাজা খায় দান করুন, কথা ঠিক রাখছেন, সুন্দর করেই দিয়েছেন, ভালোই দিয়েছেন, খারাপ দেন নেই। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সাহাবিরা তো তারা তামসা দেখেন ভিতরে, ওনাদের অনেক কষ্ট, কিছু তো করতে পারেন না ওনার সামনে, তো তিনি সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন উলাইকা খিয়ারু ইবাদিল্লাহ ইনদাল্লাহি ইয়াউমুল কিয়ামা আল মুআফুনা আল মুতাইয়িবুন, মনে রেখো যেই লোকগুলো ওই লোকগুলোই আল্লাহর কাছে ভালো, ভালো মানুষ হিসাবে তারা সম্মান পাবে, যারা কিয়ামতের দিন যারা কথাবার্তা বললে এটাকে ঠিক রাখে, ওয়াদা করলে ঠিক রাখে, কন্ট্রাক্ট করলে অ্যাগ্রিমেন্ট করলে লঙ্ঘন করে না। হ্যাঁ, তারপরে কোনো একটা অ্যাগ্রিমেন্ট করেছে, চুক্তি করেছে, এগুলাকে যদ্দূর পারা যায় এটাকে ঠিক রাখে। এই ঠিক রাখার মানুষগুলো আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। সাহাবাদিক লিসেন দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজন্য সাক্ষী নিজে এসে আমলটা করে দেখালেন। আর সে যে দুর্ব্যবহার করেছে এর মোকাবেলায় কিছু না বলার জন্য উৎসাহিত করলেন যে পুরাই দিয়েছ, আর সেই দুর্ব্যবহার করলেও তুমি ভালো ব্যবহার করে বিদায় করে দিয়েছ। এটাই হলো আল্লাহ তাআলা আমাদের কাছে পছন্দ করে। এরপরে হলো যে এখন আরেকটি ঘটনা, চুক্তি ওয়াদা কথা ঠিক রাখার আরেকটি সাংঘাতিক শক্ত এক্সাম্পল এসেছে, দারুণ এক্সাম্পল এসেছে। আপনাদের খেয়াল আছে মাঝে মধ্যে ওনার সঙ্গে আরবদের দূত আসতো মদিনায়, বা মাঝে মধ্যে তিনি ওনার কোনো সাহাবিকে পাঠাতেন, তাদের সঙ্গে কথাবার্তা, যুদ্ধ সংক্রান্ত সন্ধি সংক্রান্ত হুদাইবিয়া সন্ধিতে অনেক এরকম দাওয়াত হয়েছে না? তো একবার আবু রাফে নামে মক্কার একজন কাফেরকে মক্কার কোরাইশগণ পাঠালো মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে এই চুক্তি সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করার জন্য। তো উনি যখন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখলেন, কথা বললেন, তিনি পরে বলেন যে আলকা উলকিয়া ফি কলবি আল ইসলাম, ওনাকে দেখার সাথে কথা শোনার সাথেই আমার অন্তরে মনে হয় ইসলামকে আল্লাহ ঢেলে দিলেন। এখন আমি ওনাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াল্লাহি লা আরজু ইলাইহিম আবাদান, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনি ফেলতেছি, ওদের কাছে ফেরত যাব না। কিসের ওদের চুক্তি মুক্তি বাদ দেন ওগুলো, আমি আর কাফের তলে নাই, আপনি হক নবী, আমি আর দেরি করবো না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখলেন যে না, ইন্নী লা উখিসু বিল আহাদ, শোনো আমি চুক্তি ভঙ্গ করবো না। ওই সময় হুদাইবিয়া চুক্তি হয়ে গেছে, যে এখানে মক্কা থেকে ইসলাম কবুল করে মদিনা আসলে তাকে ফেরত দিতে হবে, তো তুমি ইসলাম কবুল করলে আমি ফেরত দেওয়া লাগবে। ওকে, ওয়ালা আহবসুল বুরুদ, আর দুই নম্বর হলো যে তুমি একজন তাদের পক্ষ থেকে অ্যাম্বাসাডার হয়ে আসছো আমার কাছে কথা বলতে, দূত হয়ে এসেছো, আর দূতকে আটক করে রাখা, তারা বলবে দেখো মুহাম্মদের কাছে আমাদের দূত পাঠিয়েছি কথাবার্তা বলার জন্য, তাকে আটক করে জোর করে ইসলাম কবুল করাই দিছে, আর ওর মধ্যে আমার অপপ্রচার ছড়িয়ে দেবে, আমি কাজ করবো না এখন। ওলা কিনের যুগ, তুমি এখন যেভাবে আসা চুক্তির কথাবার্তা আমার সাথে বলে ওইরকমভাবে এখন ফেরত যাও। ফাইনকান আফি নাফসিকাল দাদি ফিনাফসিকাল আন, তোমার ভিতরে যেটা আছে ওইটা ভিতরে রাখো, সুযোগ আল্লাহ তোমাকে দিবে যদি তুমি সত্যি সিনসিয়ার হও, আল্লাহর কাছে মখলিস হও, তবে আল আনা ফারজ, এখন তুমি ফেরত যেতে হবে, আমি আমার পজিশন নষ্ট করতে দেবো না। দেখুন মুহাম্মদ আমাদের দুধকে কনভিন্স করে আমাদের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে, এটা এরকম হয়ে যায় না? এখন এক দেশের থেকে আরেক দেশে পাঠিয়েছে, সে গিয়ে এখন ওই দেশের প্রতিনিধিত্ব না করে এর দলে যোগ দিয়েছে, এটা তো ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখা চুক্তি রক্ষা করার জন্য বলে দেন, এটা নিয়ম নয় দুধকে ধরে রাখা, দুধকে ফেরত দিতে হবে। বলে যে আমি তারপরে চলে আসলাম, এরপরে কি আবার আমি মক্কা মদিনা চলে গেছি, কি পরে ইসলাম কবুল করে ফেলছি। এরপরে আরেকটি হাদিস এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুদাইবিয়া সন্ধি করছিলেন, অনেক আলাপ আলোচনা হলো, সহজে তার বসে দুই মিনিটে শেষ হয় না, তারা তো অনেক কিছু ছাড় দেবে না, তিনি তো কি যদ্দুর পারেন কিছু আদায় করবেন, এইবার ওমরা করতে পারবেন না, ঠিক আছে আগামীবার করবেন, অনেক কিছু আলাপ আলোচনা হলো। তো ওই সময় কোরাইশরা বেশি তখন করছে আলাপ আলোচনা, আমাদের তাদের পক্ষে বেশি, অন্যান্য সাহাবিরা তো খুব বেশি কষ্ট পাচ্ছেন যে এত ছাড় দিচ্ছেন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমরা ইহরাম করতে আসছি, আমরা যুদ্ধ করবো না, আল্লাহর ঘরে তাও করে কেন যেতে দিব না, তারা তো আপনার করতে দিলে আমরা যুদ্ধ করবো, আমরা খালি হতে যাবো না, মনে আছে না ওমর আব্দুল্লাহ নাকশ হয়ে গিয়েছিলেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শোনো, আমি এই চুক্তি করার জন্য তারা যদ্দূর যেটা চা যেটা দিলে চুক্তি হবে, আর আমি রক্তপাত হবে না, রক্তপাত হবে না, যুদ্ধ হবে না, দরকার নাই, মারামারি কাটাকাটি দরকার নাই, আমি যা লাগে তারা যেটা বলে আমি যুক্তি করব চুক্তি করব। তার এখানে একটা চুক্তির মধ্যে কী ছিল যে ওখান থেকে চুক্তির পরে সই হওয়ার পরে কেউ যদি ওই দিক থেকে মদিনায় আসে কোনো কাফের মুসলিম হয়ে আসে তাহলে তাকে আবার ফেরত দিতে হবে কোরাইশদের কাছে, আর যদি কোনো মুসলিম দিন ছেড়ে মোরতাদ হয়ে যায় আর গিয়ে নবীর দুশ্মনী করার জন্য মক্কায় চলে যায় তারা তাকে ফেরত দেবে না, একতরফা চুক্তি দেখছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে যুদ্ধ চান নাই, রক্তপাত চান নাই, আল্লাহ তাআলা ওনাকে মক্কা বিজয় করে দিয়েছেন রক্তপাত ছাড়াই। যাই হোক, তো চুক্তি এটা ওনারা অ্যাগ্রি করলেন যে এরকম হবে, ঠিক চুক্তি এখনও সাইন হয় নাই। এই সময় আবু জান্দাল ইবনে সোহাইল ইবনে আমর চলে আসলেন, তাকে বন্দি করে রাখছিল কে কোরাইশগণ, কেমনে ছুটে মানে হাত পা শৃঙ্খল থাকা অবস্থায় দৌড়ে মদিনায় আসছেন, তাদের মদিনায় না তাদের সামনে এসে পড়ছেন। আলাপ আলোচনা হচ্ছে যে হুদাইবিয়া মুসলিমদের ক্যাম্পে ঢুকে গেলেন, কেমনে পালিয়ে আসছে। তাকে দেখেই ওই সোহাইল যে চুক্তি করতে আসছে সে বলে ইয়া মুহাম্মদ আউয়ালু মা উকাদিক আলাইহি আন্তারুদ্দাহ ইলাই, এই যে এখনই চুক্তি আলোচনা করতেছি এখন এক নম্বর কন্ডিশন হলো তাকে আমাদের কাছে ফেরত দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইন্নালা নাকদিল কিতাব বাদ, আরে চুক্তি তো এখন কমপ্লিট হয় নাই এখন দেবে কেন, চুক্তি হওয়ার পরের কথা না সেটা। তখন সে বলল আল্লাহ ঈদ আল্লাহ উসালেহ কালা শাহ ইনাবাদান, তুমি এখন হে মোহাম্মদ আমাকে তাকে ফেরত না দিলে আমি চুক্তি করব না, চুক্তি না করলে তো যুদ্ধ হবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তপাত করছেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনো আজেজ হলি বা তারা চলে আসে প্লিজ তুমি আমার তারে দিয়ে দাও আর চুক্তিটা করো আল্লাহর হস্তে। সে বলে না মা আনা বে মুজিজি হিলা দালিক, না আমি তো করবো না আমাকে দিতেই হবে। তিনি আবার বলেন বালা ফাফাল, প্লিজ প্লিজ করো করো, একটা এটা ছেড়ে দাও এখন চুক্তি সই হয় নাই তুমি কেন ওটা নিয়ে ধরে আসো। কালা না আনা বেফাই, সেবার না আমি করবো না কিছু তাকে দিতেই হবে। এরপরে নবী করিম বাধ্য হলেন দিতে, ওকে অথবা অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরেকজন আসলেন যখন তিনি মদিনায় পৌঁছে গেছিলেন, তার নাম হল আবু বসির, কোরাইশের একজন মুসলিম হয়ে মদিনায় চলে আসছেন। পেছন দিক দিয়ে তারা যখন খবর পেয়েছে দৌড়ে চলে আসছে তাদের দল, দুইজনকে বোধহয় পাঠিয়েছে যে এই যে আপনার চুক্তি অনুযায়ী এখন তাকে আপনি ফেরত দিতে হবে আমরা তাকে নিতে আসছি। এখন আবু বসির যাচ্ছে জানা ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান নিয়ে আসছি আমার ফেরত দিন না আমার শাস্তি দিবে আমার দিন থেকে সরানোর চেষ্টা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেহেতু চুক্তি করেছি চুক্তি ঠিক রাখতে হবে, তুমি যাও আল্লাহ তোমাকে ধৈর্য দেখ সবর দেখ তোমার রাস্তা আল্লাহ খুলে দেখ। কী করবেন সাহাবি তাদের সঙ্গে আসছেন, তো ওরা দুইজন নিতে আসছে উনি একজন তিনজন, তো অনেক দূর যাওয়ার পরে তারা ওনাকে নিয়ে যাচ্ছে মাঝখানে গিয়ে তাদের দুই তিনজনই টায়ার্ড হয়ে গেছেন, বলে যে এখন থামো এখানে বসো রেস্ট নেই আর আমরা কিছু খাবার দাবার খাই, যে খেজুর টেজুর নিয়ে তারা খেতে বসতেছে তাকে সহকারে। তো আবু বসির যে সাহাবি মুসলিম হয়ে আসছেন তিনি দেখেন তাদের হাতে তলোয়ার আছে বেশ ভালো তলোয়ার, হ্যাঁ তারপরে ওই যে তলোয়ারওয়ালা দুইজনের একজনকে বললেন আল্লাহ ইন্নি লা আরা সাইফাকা হাদা ইয়া ফুলান যাইয়ে দেন, এই তমুক তোমার তরবারিটা এত সুন্দর, ইয়া মাশা আল্লাহ ভেরি নাইস, অনেক সুন্দর দেখা তো কোথায় পাইছে তরবারি। তো আদিতি এটা বলে আর কি বলে তরবারি খাবার তুমি জানো, আজল আল্লাহ ইন্নাহু লা যাইয়ে, ঠিকই বলছো এটা দারুণ তরবারি, লাকাদ জাররাবতু বিহি সুম্মা জাররাবতু, এটা দিয়ে আমি যত যুদ্ধে গেছি যেখানে মারছি ফেরত আসে নাই, এটা দিয়ে মারলে আর কেউ বাঁচবে না। আবু বসির বলেন আরে নিয়ে আমজুরিল্লাহ দেখি এটা কেমন কেমন দাও, তাই নাকি এত সুন্দর, হাতে নিয়ে দিছি একটা কল্লা ফেলে। তা দ্বিতীয়টা এখন দেখছে সর্বনাশ, এবার তো আমার ধরো দিয়েছে দৌড় মদিনার দিকে কারণ মক্কার দিকে তো রাস্তা বেশি, মদিনার দিকে দৌড় দিয়ে মসজিদে ঢুকছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে দেখে বললেন এই কী ব্যাপার, এই যে মসজিদ পেরেশান হয়ে ঢুকছে কেন, লাকাদরা আহা দাদো রান, মনে হয় সে ভীতিজনক কিছু দেখছে তার অবস্থা ভালো না। তখন আসি বলে ইয়া রাসূলুল্লাহ হে মোহাম্মদ কাতালা আল্লাহ সাহাবি, আপনার এই লোক আবু জান্দাল যাকে নিতে আসি আমরা, সে তো আমার সঙ্গে মেরে ফেলছে তরবারি দিয়া। ওয়া ইন নিলা মাকতুল, আমাকে হেফাজত করেন, আমারে মারে ফেলবে সে সাম ফাইলের। তার পিছন দিয়ে আবু আবু বাসির সেই সাহাবি আসছেন, বললেন ইয়া নবী আল্লাহ কাদ আল্লাহ আউফ আল্লাহ দিম্মাতাক, আল্লাহ তালা আপনার যে চুক্তি করছেন চুক্তি পূরণ হয়ে গেছে, আপনি এখন আর আমার ফেরত দিয়েন না। সেরা নিতে আসছিল, আপনি দিয়েছেন, আপনার ডিউটি হয়ে গেছে। ফাকাদার দাত্তানি ইলাইহিম কাদ আনজানি আল্লাহ মিনহুম, কিন্তু আল্লাহ তালা আমাকে তাদের হাত থেকে উদ্ধার করছে, ইয়ার আসলে এখন আর ফেরত দিবেন না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলে যে দেখো আমি চুক্তি করেছি, আমি তো লঙ্ঘন করতে পারবো না। হুদায়বিয়ার সন্ধি, তানাল্লাহ চুক্তি ভেঙে ফেলবে। আবার আসলো, আসার পরে পরে ওখান থেকে তিনি ওই তাদের থেকে পালিয়ে দৌড়ে চলে গেছেন, ওইখান থেকে চলে গেলেন। আর তারা এই এই লোকটা নিবে না সাথে, একলা যে আছে সে তো ভয়ে আছে, এখন রাখতে হবে, তাদের আরও লোকজনের খবর দিলে তারা আসবে তারপরে নিবে। এই ফাঁকি দিয়ে আবু বসে গেছে পালিয়ে, পালিয়ে ওই মদিনার বাইরে আরব সাগরের তীরে যেখান দিয়ে মক্কার কাফেলাগুলো যায়, বাণিজ্য কাফেলা, সেখানে গিয়ে ঢুকছে, ওখানে আস্তানা কাটছে। আরও কিছু এরকম দুই একটা আসছিল, তাদেরকে ফেরত দেবে শুনে তারা ওখানে গিয়ে পলিয়েছে। ওনারা ওখানে এক মস্তান বাহিনী গড়ে তুলছে, যখন মক্কার কোরাইশ থেকে ওরা যখন আসে মাল নিয়ে অথবা মাল কিনতে টাকা নিয়ে আসে সেরিয়া দেওয়ার সাপেক্ষে, ওইখানে দূরের দিকে মায়ের দিয়ে ওই টাকা পয়সা মাল দৌড়গুলো নিয়ে যায়। মানে ওনাদের উদ্দেশ্য হলো তোদেরকে আমাদেরকে মদিনা যাওয়ার জন্য তারা বাধ্য করবে, সেই সেই বুদ্ধি আমরা করব। তো পরে যখন এরকম আরও কয়েকজন জমা হয়ে গেছে এরকম, তারা মিলে এখন এই কাজ করা শুরু করলে পরবর্তী পর্যায়ে আপনারা শুনছেন সিরাতের মধ্যে মক্কার লোকেরা পরে নিজে আসছে, কয় থাক ও চুক্তি ওটা কেটে দেন, দরকার নাই, কেউ আসলে আর ফেরত দেওয়া দরকার নাই, কারণ ফেরত দিতে গেলে ওদের মুসিবত হয়ে যাচ্ছে, এটা আল্লাহ তাআলা রাস্তা খুলে দিয়েছেন। তার এখানে আমরা কি দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় একজন সাহাবিকে ফেরত দিচ্ছেন, তাদের হাতে তুলে দিচ্ছেন, তারপরে তিনি চুক্তি রক্ষা করছেন। চুক্তি ভঙ্গ করা, ওয়াদা ভঙ্গ করা কত বড় কবিরা গুনাহ। এবং হাদিসে এসেছে ওকে, যে ব্যক্তি চুক্তি ভঙ্গ করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার পেছনের এই রাস্তার উপরে দিয়ে এই জায়গায় একটা ফ্ল্যাগ লাগিয়ে রাখবেন, সে যে চুক্তি ভঙ্গ করেছে, যে ওয়াদা ভঙ্গ করেছে, বড় ধরনের ক্ষতি করেছে, সেটার জন্য লেখা থাকবে এই যে এই অমুক ব্যক্তির এই চুক্তি ভঙ্গ করার কারণে তার এই দুরবস্থা। আজকে পৃথিবীতে মানে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য চুক্তি করে, তাই না? লেখক আর মুখস্থ করুক, এই চুক্তি ভঙ্গ করতে কতক্ষণ লাগে? সুযোগ পাইলেই আউট, আরেকজনকে সব নিজে দখল করে ফেলল। এই প্রতিযোগিতায় মুসলমানরাও আছে, শুধু অমুসলিমরা না। এরপরে ফাইনাল হাদিস টুডে, আজকের শেষ কথা হচ্ছে হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি বদর যুদ্ধে থাকতে পারি নাই একটি কারণে, আমি যুদ্ধে আসছিলাম এবং আরেকজন সাহাবি আবু হুসাইল মদিনা শহরের একটু বাইরে ছিলেন। সব সাহাবিদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ করতে যাচ্ছেন, আমাদেরকে খবর দিয়েছেন, তো আমাদের আগেই ওনারা চলে আসছেন, আমরা আরেক সাইডে থাকি। তো আমরা আরেক সাইড থেকে আসার সময় কোরাইশরা আমাদেরকে দেখে ফেলেছে যে আমরা মদিনা যাচ্ছি, আমাদের টার্গেট হলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাহিনীতে যোগ দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো, এটা তারা ধরে নিয়েছে, বুঝতে পেরেছে। তো তারা বলে ইন্নাকুম তুরিদুনা মুহাম্মাদান, তোমরা কি মুহাম্মাদের দলে যাচ্ছ, তার কাছে যাচ্ছ? ফাকুলনা মা নুরিদুহু মা নুরিদু ইল্লাল মদিনা, আমরা বলছি যে আমরা তো মদিনায় যাচ্ছি, ওনাকে ওনাকে না, মদিনায় আমাদের কাজ আছে। আল হারবু খোদা, যুদ্ধের মধ্যে এরকম দুশ্মনকে প্রতারিত করার জন্য ধোকা দেওয়া জায়েজ আছে, শুধু যুদ্ধের জন্য, অন্য সময় না। অন্য সময় অমুসলিম যুদ্ধ নাই, দুশ্মন হলেও তাকে ধোকা দেওয়া যাবে না, শুধু যুদ্ধের ময়দানে। তো তারা আমাদেরকে এখন কি করলো, ঠিক আছে তো ছেড়ে দেবে এক শর্তে, আল্লাহর কসম করে ওয়াদা করবা যে তোমরা মদিনেই যাবা, মোহাম্মদের বাহিনীতে ঢুকবে না আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে, কসম করো, তাহলে ছাড়বো না, ছাড়বো না। তো আমরা কী করবো, কসম করতে বাধ্য হয়েছে। তবে আসছি তো আমাদের মতলব তো ভিতরে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে যুদ্ধ যোগ দিব। তখন এসে খবর বললাম, তিনি বললেন আমাদেরকে ইনসারেফা, যে তোমরা তাহলে জয়েন করো না, নাফি লাহুম বিআহদিহিম, তারা যে ওয়াদা তোমাদেরকে করেছে করিয়েছে কসম করে, আমরা সেই ওয়াদা রক্ষা করব বা কসম রক্ষা করব, কসম ভাঙবে না। ওকে, ওনাস্তাইনুল্লাহ আলাইহিম, আর আল্লাহ 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 তাআলা যেন আমাদেরকে তাদের উপরে সাহায্য করে সেই দোয়া করব, কিন্তু তারপরে আমরা ওয়াদা ভঙ্গ করব না, তোমাদের তোমরা ওয়াদা করেছো কসম করেছো সেটাকে আমরা ঠিক রাখার চেষ্টা করব, তোমাদের যদি আসা দরকার নেই। তো পরে সাহাবি বললেন যে হুদাইফা ইবনুল ইয়ামান কত সিরিয়াস সাহাবি না, তিনি বলেন যে এই কারণে যুদ্ধ আমরা মিস করলাম, বদরের যুদ্ধ এত বড় নিয়ামতটা মিস করে ফেললাম। যাই হোক, ভেরি ফাইনাল ওয়ান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যে ওয়াদা ভঙ্গ করতেন না, তিনি যে কোনো চুক্তি ভঙ্গ করতেন না, ওয়াদা কথা ঠিক রাখতেন, এর সাক্ষী দিছে ওনার দুশ্মন আবু সুফিয়ান। কোথায়? হিরাক্লিয়াসের দরবারে যখন ডাকা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চিঠি পেয়ে আসলাম তাসলাম, যে তুমি আল্লাহ আমাকে নবী রাসূল বানিয়ে পাঠিয়েছে, তুমি ইসলাম কবুল করো তাহলে তোমার সমস্ত সম্পদ সাম্রাজ্য ঠিক থাকবে, আর তুমি যদি কবুল না করো তাহলে তোমার দুনিয়া আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তখন এটিকে আসলে আল্লাহ নবীর সাথে খ্রিস্টান সে জানে আখিরি নবী আসবে, তখন সে ডাকলো কাদেরকে, যে আরবদের ওই নবীকে চিনে তার জ্ঞাতি গোষ্ঠীর করার সময় মাঝে মাঝে এখানে আসে, তাদের তারা কেউ আসে নাকি এখন বাণিজ্য কাফেলা ধরে নিয়ে আস, কাকে ধরে নিয়ে আসা হলো? আবু সুফিয়ান। তখন তিনি বাণিজ্য কাফেলার লিডার হয়ে আসছেন। সে কয়েকটি প্রশ্ন করেছিল, অমুকে চিনে কে লড়ে চিনি, ওয়ান অফ দ্য কোয়েশ্চেন কী ছিল যে ফাহালিয়াক দেরু, সে কি কখনো বিশ্বাসঘাতকতা করে, ওয়াদা ভঙ্গ করে, চুক্তি ভঙ্গ করে, কথা দিলে কথা উল্টিয়ে ফেলে, গাদ্দারি করে, এরকম পেয়েছে কোনো কিছু? তা আবু সুফিয়ান বলে সুযোগ তো একটা আসছিল, দুই সেটা কাহিনী বলে দিতে পারলে খারাপ হতো না, যে এত গাদ্দারি করছে কথা উল্টে ফেলছে, বলতে পারি নাই, কারণ আরবের কাফেরদের লিডারদের কিছু স্ট্যান্ডার্ড ছিল আখেরি জামানার মুসলমানদের লিডারদের থেকে। সে বলে যে কুলতুল্লাহ, না এরকম আমরা কিছু পাই নাই, তবে একটু সুযোগ নিলাম কি, ওনাহনু মিনহু ফি মুদ্দাতিন লা নাদরি মা হুয়া ফাইল ফিহা, তবে এখনো তো চুক্তির বেশি দিন হয় না, সামনে আরো বাকি আছে, কোনটা করে না করে এখন আমরা ফাইনাল না আর কি, তবে এই পর্যন্ত কিছু হয় নাই। তো আবু সুফিয়ান পরে বলেন, লাম আতামাক্কান মিন কালিমাতিন তুতিহি সূরাতান সাইয়্যা আন মুহাম্মদ গায়রা হাযিহিল কালিমা, এদুর নেগেটিভ কিছু মানে একটু টেস্ট ছাড়া আর কিছু পাইলাম না সরাসরি ওনার বিরুদ্ধে বলার জন্যে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আমরা তার উম্মত, তিনি আমাদেরকে এগুলো শিখালেন। তা আমরা জানার চেষ্টা করি আমাদের কথাবার্তা, ওয়াদা, চুক্তি, কন্ট্রাক্ট, বিজনেস কন্ট্রাক্ট, তারপরে বিভিন্ন রকমের যে লেনদেনগুলোর মধ্যে ক্ষেত্রে আমরা করি, এগুলো যেন কখনও বরখেলাপ না করে নিজের আখের গুটি নেচার নেওয়ার জন্য বাকিদেরকে একেবারেই শেষ করে দিলাম, সর্বসাধ্য করে দিলাম। কত মানুষ সব ইনভেস্ট করেছে আর যে এগুলো নিয়ে গেছে তার কোনো খবর না, সে নিজের ফুর্তির জগতে আসে, মানুষ তার পিছনে পিছনে ঘুরে বছরের পর বছর তার কোনো খবর নেই। আল্লাহ মাফ করে, আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্দর আদর্শগুলো আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ।